প্রিয় শ্রোতা বন্ধু, কালাম এ ইলাহির বেতার অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে কালাম এ ইলাহির অনুষ্ঠানে কিতাবুল মুকাদ্দাসের জাকারিয়া ভবিষ্যৎবাণীর কিতাবের এক রুকু 17 থেকে 21 আয়াত পর্যন্ত আলোচনা করব। আমরা গত অনুষ্ঠানে 16 আয়াত পর্যন্ত আলোচনা করেছি, আসুন এখন 17 আয়াত থেকে পাঠ করি। আমাদের পাঠের আরম্ভ, লেখা আছে এখানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করছি যে আমার শহরগুলোতে আবার উন্নতি উপসে পড়বে, আর আমি আবার সিয়োনকে সান্ত্বনা দেব এবং আবার জেরুজালেমকে বেছে নেব। তারপর আমি চোখ তুলে চারটা শিং দেখতে পেলাম যে ফেরেস্তা আমার সঙ্গে কথা বলছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি? জবাবে তিনি আমাকে বললেন, এগুলো সেই শিং যা ইহুদা, ইসরায়েল ও জেরুজালেমের লোকদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। আমি জাকারিয়া ভবিষ্যৎবাণী কিতাব থেকে আলোচনা করছি। আমরা 17 আয়াতে দেখি, বিশেষ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করছি যে আমার শহরগুলিতে আবার উন্নতি উপচে পড়বে, আর আমি আবার সিয়োনকে সান্ত্বনা দেব এবং আবার জেরুজালেমকে বেছে নেব। ভালো করে লক্ষ্য করুন, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহর ওয়াদা। এই ভবিষ্যৎবাণীটির তাৎপর্য এই যে তারা যেন বুঝতে পারে খোদাই এক পরিকল্পনা অনুসারে তারা চালিত হয়ে চলছে যা ভবিষ্যতের দিকে সম্প্রসারিত। প্রিয় শ্রোতা বন্ধু, এমন কিছু কাজ আপনি করেছেন যার অনন্তকালীন মূল্য রয়েছে। আজকে আপনি কি করছেন? আজ হতে 10 বৎসরের উদ্দেশ্যে আপনি কি করে চলেছেন? 100 বৎসরের উদ্দেশ্যে অথবা 1000 বৎসরের উদ্দেশ্যেই বা কি করছেন? অনন্তকালের জন্য আপনার ও আমার কর্তব্য কি, এ বিষয় আমাদের মনে রাখতে হবে। আর বিশেষ করে আল্লাহর ওয়াদা যে তিনি জেরুজালেমকে, সিয়োনকে মনোনীত করেছেন, আবার তিনি উন্নতিতে ভরে দেবেন, তা যেন ভুলে না যাই। এবং সেই জেরুজালেমের জন্য আমরা নিয়মিত মোনাজাত করি। চারটি শিঙের দর্শন আমরা ভবিষ্যৎবাণীদাতা জাকারিয়ার এই দ্বিতীয় দর্শনে এলাম। আমরা 10টি দর্শন শুনব। প্রথমটা শেষ হয়েছে যা আমরা 8 আয়াতে পেয়েছি, আর সেখানে দেখেছি রক্তবর্ণ ঘোড়ায় আরোহী এক পুরুষ, তিনি নিম্নভূমিস্থ গোলমেদি গাছের মধ্যে দাঁড়িয়েছিলেন। আর দ্বিতীয় দর্শন আমরা 18 এবং 19 আয়াতে পাই। তারপর আমি চোখ তুলে চারটা শিং দেখতে পেলাম যে ফেরেস্তা আমার সঙ্গে কথা বলছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি? জবাবে তিনি আমাকে বললেন, এগুলো সেই শিং যা ইহুদা, ইসরায়েল ও জেরুজালেমের লোকদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। আমার মনে হয় আয়াতগুলিতে বর্ণিত চারটা শিঙের বিষয় দর্শন হল একটা দর্শন ও চারজন কর্মকার বিষয়ক দর্শন হল অপর একটা দর্শন। অনেকেই এই উভয় দর্শনকেই একটা দর্শন বলে মনে করেন, কিন্তু আমি সেভাবে দেখছি না। ভবিষ্যৎবাণীদাতা জাকারিয়া যে চারটি শিঙের দর্শন পেয়েছেন, সেইগুলো জেরুজালেম, ইহুদা, ইসরায়েল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, উত্তর ও দক্ষিণ সাম্রাজ্যে বিক্ষিপ্ত হয়ে রয়েছে। একটা শিং এক পরজাতীয় শাসককে প্রকাশ করে। আমরা এই প্রসঙ্গে দানিয়েল ভবিষ্যৎবাণীর কিতাবের 7:24 আয়াত পাঠ করে দেখি। সেখানে লেখা আছে, সেই 10টা শিং হল 10 জন বাদশাহ যারা এই রাজ্যের রাজত্ব করবে। তাদের পরে আর একজন বাদশাহ উঠবে, সে আগের বাদশাহদের চেয়ে অন্যরকম হবে, সে 3 জন বাদশাহকে হারিয়ে দেবে। আবার প্রকাশিত কালামে দেখুন 17:12 আয়াতে লেখা আছে, সেখানে আমরা দেখতে পাই যে 10টা শিং তুমি দেখেছ, ওগুলো হলো 10 জন বাদশাহ, তারা এখনো রাজত্ব করতে শুরু করেনি, কিন্তু তারা সেই জন্তুর সঙ্গে অল্প সময়ের জন্য বাদশাহ হিসাবে রাজত্ব করবার ক্ষমতা পাবে। প্রিয় শ্রোতা বন্ধু, সেই অনুসারে নিশ্চয়ই বুঝতে সমর্থ হচ্ছেন যে এই জাকারিয়া কিতাবেও 4টি শিং বিশ্ব শক্তিকে প্রকাশ করছে। বেশ, কিন্তু জানেন কি তারা কারা? ইসরায়েলদের বিক্ষিপ্তকারী 4টি পরজাতীয় শক্তি, ব্যাবিলন, দ্বিতীয় হল মাদীয় পারস্যিক, তৃতীয় হল গ্রিস এবং চতুর্থ হল রোম। পরবর্তী আয়াতে আমরা দেখতে পাই 4 জন কর্মকারের দর্শন। লক্ষ্য করুন 20 এবং 21 আয়াতে কি লেখা আছে, মাবুদ তারপর আমাকে 4 জন মিস্ত্রিকে দেখালেন। আমি জিজ্ঞাসা করলাম, এরা কি করতে আসছে? জবাবে তিনি বললেন, সেই শিংগুলো হল সেই সব জাতির শক্তি যারা এহুদার লোকদের এমনভাবে সরিয়ে দিয়েছে যে তারা কেউই মাথা তুলতে পারেনি। সেই সব জাতিকে ভয় দেখাবার জন্য ও তাদের শক্তি ধ্বংস করবার জন্য এই মিস্ত্রিরা এসেছে। আমরা দেখি যে ওই কর্মকারদের কাজ কি, সেখানে কি প্রয়োজনে তাদের আগমন ঘটেছে। উত্তর হল, আমরা দেখতে পেয়েছি এখানে বলা হয়েছে ওই শিং সকল এহুদাকে এমন ছিন্ন ভিন্ন করেছে যে কেউই মাথা তুলতে পারে নাই। কিন্তু জাতিগণ এহুদা দেশকে ছিন্ন ভিন্ন করবার জন্য শিং উঠিয়ে তাদেরকে ভয় দেখাবার জন্য ও তাদের সিংহাসকল নিচে ফেলে দেওয়ার জন্য তারা আসতেছে। কিতাবে উল্লেখিত এক উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণী কিন্তু এটা। এখন প্রশ্ন হচ্ছে, এরা কারা? এ বিষয়ে বিভিন্ন ধারণা রয়েছে। বিভিন্ন জন, বিভিন্ন ভক্ত বা শিক্ষাবিদ যারা ধর্মীয় তত্ত্ব বিষয়ে গবেষণা করেছেন, লিখেছেন, তাদেরকে আল্লাহ প্রেরিত অতি প্রাকৃত কোন সত্তা হিসেবে তারা গণনা করেছেন। আমি মনে করি কর্মকারগণ বা শ্রম শিল্পীগণ নিশ্চয়ই কিছু গড়ে তোলে। আমি একজনের ব্যাখ্যা অনুসারে বলতে পারি যে এই চারটি শিং চারটি পার্থিব সাম্রাজ্য এবং পরজাতীয় সময়কালের প্রতীক। এই চারজন কর্মকারও চারটি আনুক্রমিক শক্তির প্রকাশ করে, যা আল্লাহ তার লোকদের ও শত্রু সকলকে অত্যন্ত শঙ্কিত ও পরাভূত করতে ব্যবহার করবেন। এখন আমি আরেকজন শিক্ষাবিদের লেখা হতে বা ধর্মতত্ত্ববিদের লেখা হতে কিছু উল্লেখ করছি। আমরা পরজাতীয়দের সময় সম্পর্কিত দানিয়েল ভবিষ্যৎবাণীদাতার ভবিষ্যৎবাণী লক্ষ্য করলে দেখি যে আল্লাহর শাস্তিজনক হাতের অধীন তিনটি শিং তিন কর্মকারে পরিণত হয়। দানিয়েল কিতাবের 2:31-45 আয়াতে লেখা আছে, দানিয়েল কিতাবের 2:31-45 আয়াত এবং 7:2-13 আয়াত পরে বিষয়টি আমরা বুঝতে পারি। যখন চতুর্থ ও শেষ শিংটা প্রত্যাগমনকারী মসিহের দ্বারা স্থাপিত পৃথিবী বিস্তৃত রাজ্যে নিক্ষিপ্ত হয়েছিল, এই মসিহ যিনি তার সন্তানরূপে শত্রুবর্গকে চূর্ণ বিচূর্ণ করতে পুনরায় এসেছেন, সেই হস্ত নির্মিত পাথর। দেখুন আল জবুর তার 2:1-12 আয়াতের মধ্যে সেই বিষয়ে লক্ষ্য করা যায়। প্রথম শিংরূপে ব্যাবিলন আল্লাহর বান্দাদের উপরে কর্তৃত্ব করলে ব্যাবিলনকে প্রথম শিং বলে ধরা যায়। ব্যাবিলন উন্নত হলে তার পরাজয় আসবে। প্রথম কর্মকার বলে মাদিয়ে পারস্যিক সাম্রাজ্যের আগমন, পুনরায় মাদিয়ে পারস্যিক দ্বিতীয় শিংরূপে কাজ করলে দ্বিতীয় কর্মকার রূপে অভ্যুত্থান হবে। মাকেদোনীয় গ্রীসেরা বা গ্রীষ্মের আগমন, কারণ গ্রীষ্মের দ্বারা মাদিয়ে পারস্যিক পরাজয় লক্ষ্য করা যায়। গ্রীষ্মের যদিও দ্বিতীয় কর্মকার রূপে আসে, তথাপি সেও আবার তৃতীয় শিংরূপে কাজ শুরু করে আর তার পরাজয় হয়। আর তৃতীয় কর্মকার রূপে রোমের অভ্যুত্থান, অর্থাৎ সেই তৃতীয় কর্মকার আবার চতুর্থ শিংরূপে ভয়াবহ রূপ ধারণ করে। আর রোম কিন্তু কোনো জাগতিক সাম্রাজ্য শক্তিকে কর্মকার হিসেবে পায় না। সেই চতুর্থ শিং স্বরূপ রোম ধ্বংস হবে। প্রত্যাগত রাজাদের রাজা, প্রভুদের প্রভু, স্থাপিত সেই হাজার বৎসরকালীন শান্তির রাজত্বের দ্বারা। আমি এই প্রসঙ্গে আপনাকে বলব প্রকাশিত কালামের 19:16 লক্ষ্য করতে। লক্ষ্য করার বিশেষ বিষয় হল এই যে, আপনি যদি রোমের ইতিহাস পাঠ করেন তবে দেখতে পাবেন রোম কোনো বাহ্যিক শক্তি দ্বারা কিন্তু ধ্বংসীভূত হয়নি। বাস্তবিকই ভবিষ্যৎবাণী অনুসারে রোম সাম্রাজ্য পুনরায় উঠবে। রোম কখনোই মরেনি। রাজ্যের আভ্যন্তরীণ ক্ষয়ের দরুন শুধু সাময়িক পতন মুখে হয়েছে। একজন আসছে, মসিহ বিরোধী, যে রোম সাম্রাজ্যের পুনরুদ্ধার করবে। সে এই পৃথিবীর সার্বভৌম ক্ষমতা সম্পন্ন শাসকরূপে হবে এক নায়ক। অথচ আমরা জানি সে পদানত হবে মসিহ যখন এই পৃথিবীতে পুনর্বার আসবেন। তখনই সেই মসিহ বিরোধী খানের দজ্জালকে পদানত করবেন। সুতরাং সুস্পষ্ট রূপে এই কথা প্রমাণিত হয় যে মসিহ ঈসা হলেন চতুর্থ কর্মকারের বা চতুর্থ শ্রমশিল্পীর প্রকাশ, যাকে দানিয়েল বলেছেন সেই পাথর যাকে আঘাত করে সেই মূর্তিটিকে টুকরো টুকরো করে ফেলেছিল। মহাক্লেশকালের পর মসিহ ঈসা তার আগমনে রোম সাম্রাজ্যের পতন ঘটাবেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আশা করি আল্লাহর কালাম সূক্ষ্মভাবে সম্পূর্ণ পাঠ করা ও তা ধ্যান করার প্রয়োজনীয়তা এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তার কারণ কিতাবীয় ভবিষ্যৎবাণীগুলো মানুষের পরিকল্পিত নয় এবং তার অর্থ মানুষের রচিত নয়। অনন্তকাল সম্পর্কে খোদাই পরিকল্পনা হতে সকলই নিরূপিতভাবে ঘটে থাকে। ভবিষ্যৎবাণীদাতারা আল্লাহ হতে নির্বাচিত। ভবিষ্যৎবাণীগুলো আল্লাহর পরিকল্পিত এবং তার অর্থ আল্লাহ প্রদত্ত হওয়ায় সেই সকল ধ্যান সহ পাঠ অনুধাবনযোগ্য। এক চিত্তাকর্ষক বিষয় একটু লক্ষ্য করুন, এই দুনিয়াতে যখন প্রভু ঈসা প্রথম জন্মগ্রহণ করে অবতীর্ণ হলেন, গোয়ালঘরের যাবপাত্রে তিনি জন্ম নিলেন, বড় হলেন, আর তখন তিনি নাসরত নামক শহরের সুতুর মিষ্টির উপাধি গ্রহণ করলেন। আর প্রকৃতই তিনি একদিন জেরুজালেমকে কেন্দ্র করে এই পৃথিবীতে পার্থিব এক নায়ক বা সার্বভৌম শাসককে পরাজিত করে পদানত করে এই পৃথিবীতে পার্থিব এক নায়ক বা সার্বভৌম শাসককে পরাজিত করে পদানত করে এই পৃথিবীতে তার শান্তির রাজ্য হাজার বৎসরের জন্য স্থাপন করার উদ্দেশ্যে আসছেন। সে যেন এক সুনিপুণ শিল্পীর মতো দক্ষ কারিগরের রূপে সাধন করবেন, যেমন ছিলেন প্রথম আগমনে সুতুর মিস্ত্রি রূপে, কিন্তু তখন তিনি বিশ্ব মানবের নাজাদদাতা রূপে সমস্ত পাপ ভার বহন করে নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তার প্রথম আগমনের কালে তিনি পবিত্র শুচি হওয়ায় মৃত্যুক্ষয় পাতাল তাকে ধরে রাখতে পারল না। তিনি মৃত্যুর পর আবার জীবিত হয়ে উঠলেন তিন দিন পরে, যাকে বলা হয় পুনরুত্থান। তাই তিনি আল্লাহ, তিনি প্রভু, তিনি নাজাদদাতা, তিনি অনন্য অদ্বিতীয়, তিনি সামান্য এক অবতার নন, তিনি আল্লাহ, তিনি নাজাদদাতা আল্লাহ, তিনি তৃতীয় আল্লাহর দ্বিতীয় সত্তা। ভবিষ্যৎবাণীদাতা জাকারিয়ার দশটা দর্শনের মধ্যে যে সত্য নিহিত তা হল প্রথমত আল্লাহ, জাতি হিসাবে ইসরায়েলকেই নয়, দ্বিতীয়ত ইসরায়েল, এহুদা ও জেরুজালেম বলতে সেই ভৌগোলিক অবস্থানগুলোকেও প্রকাশ করেন এবং তাদের মাধ্যমে সমস্ত জাতিবৃন্দকেও তিনি গঠন করে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি কি, আপনি কে, কি আপনার জাতি, কি আপনার ভাষা, আপনার বংশ, আপনার গোত্রকুলি বা কি, এ সমস্ত কিছুই আল্লাহর জানার প্রয়োজন নয়। আপনি কি একটা গভীর রহস্য জানেন, যখন ইসরায়েল জাতি সত্তর বৎসর সে ব্যাবিলনে বন্দী ছিলেন আর তারা যখন ফিরে আসলেন ব্যাবিলন থেকে, আজকে আপনি যদি ইসরায়েলে গিয়ে কোনো ইসরায়েলকে জিজ্ঞেস করেন আপনার গোষ্ঠীর নাম কি, তারা বলতে পারবে না, অথচ সেই গোষ্ঠীর নাম লেখা আছে আমরা দেখি কিতাবুল মুকাদ্দাসের শেষ বই প্রকাশিত কালামে। কিন্তু এটার দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহ আমাদের গোষ্ঠী অনুযায়ী আমাদের বিচার করেন না, তিনি বিচার করেন মানুষ হিসাবে, আপনি ও আমি তার সৃষ্ট মানুষ। আমরা যখন বিপদগামী হই ও পিতা আল্লাহর অবাধ্য হই, আর সেই কারণেই তো তিনি তার প্রিয় পুত্র ঈসা মসীহকে আপনার ও আমার জন্য কোরবানি হতে দিলেন, যেন আমরা পাপ হতে মুক্তি পাই। আপনার যা প্রাপ্য শাস্তি ছিল তা হতে তিনি আপনাকে মুক্তি ও স্বাধীনতা দিয়েছেন। নাজাদদাতা মুক্তিদাতা প্রভু ঈসা মসীহের মাধ্যমে, আর সেই জন্যই মসীহতে আপনি আল্লাহর পরিচিত। আপনি যদি মসীহতে থাকেন, তাকে নিজের নাজাদদাতা ও প্রভু বলে স্বীকার ও গ্রহণ করেন, তাতে স্থির থাকেন, তাহলে আপনি আল্লাহর গ্রহণযোগ্য। সেখানে একজন ইসরায়েলীয় যদি মসীহে বিশ্বাসী ও মসীহকে গ্রহণকারী ব্যক্তি হয় আর একজন পরজাতীয় মসীহে বিশ্বাসী ও মসীহকে গ্রহণকারী হয়, তবে উভয়ের মধ্যে আল্লাহর কাছে কিন্তু কোনো প্রভেদ থাকতে পারে না, কেননা মসীহের দ্বারা তারা পরস্পর ভাই, এক পিতা আল্লাহর সন্তান, এমন এক শহরের প্রত্যাশায় তারা অপেক্ষায় রত যার স্থপতি ও নির্মাণকর্তা আল্লাহ নিজে। আপনার ও আমার প্রত্যেকের প্রত্যাশা সেই শহর, অবশ্যই মসীহ বিশ্বাসীর কাছে, আর সেই স্থান অনন্তকাল স্থায়ী। আল্লাহ বিশ্বস্ত, তিনি তার বান্দা ইসরায়েলের পক্ষে এবং সমস্ত দুনিয়াবাসীর পক্ষে তার প্রত্যেকটি কথা রক্ষা করবেনই। ইসরায়েল ও পরজাতীয় মসীহ বিশ্বাসী সকলের উপরে তার প্রতিশ্রুতি তিনি রক্ষা করবেন। আমাদের বিশ্বস্ত পিতা আল্লাহর কাছে আসুন, আমরাও বিশ্বস্ত হই তার প্রিয় পুত্র প্রভু ঈসা মসীহের ন্যায়, তার প্রীতির পাত্রে পরিণত হই। প্রিয় শ্রোতাবন্ধু, আমি আবারও কিতাবের অংশটি আপনার বোঝার সুবিধার্থে উল্লেখ করছি। এখানে লেখা আছে জাকারিয়া ভবিষ্যৎবাণীদাতার কিতাবের এক রুকু ১৭ হতে ২১ আয়াত। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করছি যে আমার শহরগুলোতে আবার উন্নতিতে উপচে পড়বে, আর আমি আবার সিয়ুনকে সান্ত্বনা দেব এবং আবার জেরুজালেমকে বেছে নেব। তারপর আমি চোখ তুলে চারটা সিং দেখতে পেলাম। যে ফেরেস্তা আমার সঙ্গে কথা বলছিলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম, এগুলো কি? জবাবে তিনি আমাকে বললেন, এগুলো সেই সিং যা ইহুদা, ইসরায়েল ও জেরুজালেমের লোকদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। আল্লাহ আপনার জীবনে রহমত দান করুন। আসুন আল্লাহর হাতে সমর্পিত হয়ে আমরা মোনাজাতে যাই, যেন আল্লাহ যে গভীর বিষয় সকল আমাদেরকে শেখাচ্ছেন আজকে। আমি জানি না আল্লাহ আপনার সঙ্গে কিভাবে কি বিষয় বিশেষ করে আজকে জানিয়েছেন এবং আপনাকে উৎসাহিত করেছেন, তবে আমি একটি বিষয় বিশ্বাস করি, আল্লাহর কালাম পরাক্রমী, তা প্রত্যেকের জীবনে কার্য সাধন করে, তা কখনো তার কাছে ফিরে যাবে না, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কার্য সাধন করবে। মুনাজাতে অবনত হই, যেন তিনি আপনাকে যে বিষয় জানতে সাহায্য করেছেন, যে বিষয় শিখিয়েছেন, আমরা মন্দতা ত্যাগ করি এবং তার উপরে নির্ভর করি, সেই বিশ্বাসে আমরা অগ্রসর হই, যেন তার যে মহান পরিকল্পনা আমার ও আপনার জীবনে রয়েছে তা যেন বাস্তবায়িত হয়।